শুভ সন্ধ্যা। আজ সোমবার 28 আগস্ট 2017 সাল। এখন ক্যানবেরাতে সময় রাত 8টা। শুরু হচ্ছে ক্যানবেরা 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। প্রতি সোমবার রাত 8টায় এই অনুষ্ঠান প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 মেগাহার্জে। আজ অনুষ্ঠান পরিচালনায় আছি আমি শ্রাবণী। আজকের অনুষ্ঠানে আছে আমাদের ধারাবাহিক প্রবাসীর জীবনগাথার আরেকটি পর্ব। বাংলা রেডিওতে আমরা মাতৃভূমি ছেড়ে আসা প্রবাসীদের জীবন, অভিজ্ঞতা আর অনুভূতির কথা আপনাদের শোনাই। বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত কাহিনী, আলাপ ও ব্যক্তিগত পর্যবেক্ষণ থেকে সংগ্রহ করে আজ আমরা আপনাদের 5টি কাহিনী শোনাব। প্রথম কাহিনী, দূর পরবাসে অতৃপ্ত মন। লিখেছেন রিমি রুম্মান, নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র থেকে। মা যখন আকুতি করলেন, তোর আব্বা মারা গেছে প্রায় 2 বছর হয়, একবার দেশে আয়, ঘুরে যা। আমি গেলাম না। কয়েক মাস বাদে হুট করেই দেশে গিয়ে হাজির হলাম মায়ের অকস্মাৎ মৃত্যু সংবাদে যাওয়া। দাদার বাড়িতে দোয়া পড়ানো ও গরিবদের খাওয়ানো হচ্ছিল। উঠোনে বিশাল শামিয়ানা টানানো হল। ভোর থেকেই বাড়িময় কোলাহল, লোকে লোকারণ্য। দূর দূরান্ত থেকে আমার ফুপু ফুপাতো ভাই বোনেরা এলো, অন্য স্বজনরাও এলো। থমথমে পরিবেশ। ফুপু আঁচলে চোখ মুছতে মুছতে বললেন, তোর মা কত যত্ন করে তোদের বড় করলেন, কেমনে এই আদরের সন্তানগুলির রাইখা একলা চইলা গেলেন। কেউ কেউ বলল, মন খারাপ করো না, তোমার মা আল্লাহ নেক বান্দা ছিল, রোগে ভোগে নাই, রোগসজ্জায় কাউরে কষ্ট দেয় নাই, আল্লাহর কাছে শুক্রিয়া জানাও। আমি ফেল ফেল করে চেয়ে থাকি। সান্ত্বনার বাণী শুনি, স্বজনদের বিচিত্র এই সহানুভূতির কোনো উত্তর খুঁজে পাই না। বাড়ির পেছনের বাগানে গিয়ে একলা বসে থাকি। সারি সারি নারিকেল, সুপারির গাছ, সোঁ সোঁ শব্দেই বাতাস বয়। মনে পড়ে জায়গাটা পরিত্যক্ত পুকুর ছিল, বাবা শখ করে মাটি ফেলে ভরাট করে এই গাছগুলো লাগিয়েছিলেন নিজ হাতে। গাছগুলো বড় হল, মন জুড়ানো বাগান হল। প্রতি শুক্রবার ভোরের ট্রেনে গ্রামে এসে সারা দিন কাটাতেন বাবা। ঠিক এখানেই এমন করে বসে থাকতেন উত্তরে শীতল বাতাসে। এখান থেকে একতলা বাড়িটি অস্পষ্ট দেখা যায়, যেখানে একদল স্বজন আমার মা কেমন ভালো মানুষ ছিলেন, কবে কাকে কেমন করে বিপদে সাহায্য করেছিলেন সেসব আলোচনায় মগ্ন। মৃত্যুর পর একজন মানুষকে নিয়ে কত আয়োজন, অথচ জীবিত থাকার সময়টাতে আমরা তাকে নিয়ে এমন করে ভাবি না, এমন করে ভালোবাসি না। এখন আর মৃত মানুষটিকে নিয়ে কোনো আক্ষেপ নেই, অযাচিত আশা নেই, যাওয়া নেই, চাওয়া নেই, আছে কেবলই ভালোবাসা। দিনভর দোয়া পড়ানো হল, গরিব খাওয়ানো চলল। সন্ধ্যায় আমরা 3টি এতিম ভাই বোন বাবা মার কবরের পাশে ক্ষণিক নির্বাক দাঁড়িয়ে থাকলাম। অতঃপর শহরে ফিরে এলাম বাবার বাড়িতে। অনেক কষ্টে সৃষ্টে বানানো চারতলা বাড়িটি যেন অশ্রু সজল হয়ে বিষণ্ণ একা দাঁড়িয়ে। আমার জন্ম, বেড়ে ওঠা স্মৃতিময় বাড়ি। আলমিরায় মায়ের শাড়িগুলো ভাজে ভাজে সাজানো, মা যেমন করে গুছিয়ে রেখেছিলেন ঠিক তেমনই আছে তখনও। সেখানে মায়ের মিষ্টি গন্ধ, মায়ের গায়ের গন্ধ, আমার চির চেনা সেই মিষ্টি গন্ধ। মায়ের আকুতি কানে বেজে উঠল, একবার আয়, এসে ঘুরে যা, মন হালকা হবে। সেই তো এলাম, মন হালকা হয়নি, ভারী হয়ে আছে, খুব ভারী, এত ভারী যে শ্বাস নিতে পারি না। মায়ের আকুতি শুনিনি, এই অতৃপ্তি সমস্ত দিন আমায় কাঁদাল, রাতেও ঘুম এলো না, বাতাসে বাইরের ল্যাম্প পোস্টের আলো আর বিদ্যুতের তারের নড়াচড়া পর্দার ফাঁক ফোঁকর গলিয়ে ঘরের মেঝেতে আঁকিবুকি ছায়া ফেলে চলল রাতভর। এই ঘরে আমার মা সারা রাত জেগে প্রার্থনা করতেন আমাদের মঙ্গল কামনায়। এই খাট, এই চেয়ার, দক্ষিণের জানালা, এখানে বসে ফজরের নামাজ শেষে কোরআন তেলাওয়াত করতেন। পৃথিবীর কোনো অশুভ অমঙ্গলই যেন আমাদের তিন ভাই বোনকে স্পর্শ করতে না পারে। আমি অন্ধকারে সেই আশ্রয়টুকু খুঁজে ফিরি, নিভৃতে কাঁদি, প্রার্থনা করি। উত্তাল সাগরেও একসময় ভাটার টান হয়, অবিশ্রান্ত বৃষ্টিও একসময় থামে। নিজেকে প্রবোধ দেই জীবন্ত মৃত্যুরই প্রতি শব্দ। আমি ফিরে আসি বাস্তবের পৃথিবীতে, হিমেল বাতাস আর অচেনা আকাশের সামনে। জীবন চলে জীবনের নিয়মে, আর সময় এমন করেই খেলে যায় জীবন নিয়ে কাল, মহাকাল। অন্য লোকে ভালো থেকো মা, দেখা হবে আবার আমাদের অদেখায় পৃথিবীতে। ক্ষণিকের এই জীবন নিয়ে আমাদের কতই না অহংকার, তাই না? আজকের দ্বিতীয় কাহিনী, কোরিয়ার ফুল, খোপা ভরা চুল, লিখেছেন তাসমিনা খন্দকার, দক্ষিণ কোরিয়া থেকে। কোরিয়া এসেছি পড়াশোনা করতে, কিন্তু ঘুরে বেড়াতে চাওয়া মনকে কি আর ব্যস্ততা দিয়ে আটকে রাখা যায়? তাই তো সুযোগ পেলে বেরিয়ে পড়ি ভ্রমণে। এখানে এসে অনেক কিছুর সাথে আমার মন কেড়েছে বাহারি ফুলের রং। দৃষ্টিনন্দন এসব ফুলের মাঝে খুঁজে ফিরেছি নিজের দেশের ফুলের সুবাস আর শোভা। তবে সব ফুলের সুবাস না থাকলেও শোভাটা মনকে নাড়া দিয়েছে খুব। কোরিয়া এসেছিলাম সেপ্টেম্বরে, সব গুছিয়ে উঠতে না উঠতেই শুরু হলো কনকনে ঠান্ডা। চারিদিক দেখে মনে হয়েছিল কেমন জানি নির্জীব সবকিছু, রঙের বড্ড অভাব এখানে। কিন্তু শীত যেতেই মনের ভুলগুলো সব ভাঙতে শুরু করল। আবহাওয়া বদলের সাথে দেখা দিল গাছে গাছে মুকুল, বুঝে উঠতে পারছিলাম না এটা কি পাতা নাকি ফল, কেনই বা এসব মরা গাছে ফল হবে না। সব কৌতূহলকে ছাপিয়ে মন রাঙিয়ে গাছে গাছে দেখা দিল শ্বেত শুভ্র চেরি, ম্যাগনোলিয়া, আরো কত নাম না জানা ফুল। মার্চ এপ্রিল থেকেই কোরিয়াতে শুরু হয় নানা রকম উৎসব, বিয়ে সাদেরও ধুম পড়ে বেশ। ফুল ঝরার আগে গাছে গাছে পাতা জাগে, মন কেমন জানি নাড়া দিয়ে যায়। যত দিন যেতে থাকে চোখে যেন রঙের ঝাপটা লাগতে থাকে। চারিদিকে কত শত নাম না জানা বাহারি রঙের ফুল, ফুলের সুবাস অতটা না থাকলেও বাদ যায় না একটি ঘাসও। ছোট ছোট রকমারি প্রচুর ঘাস ফুল ফোটে। কোরিয়ানরা রকমারি এসব ফুলের গাছ খুবই সুন্দর পরিপাটি ও সারিবদ্ধভাবে রোপণ করে বাড়ির কিনারা, রাস্তার পাশে আর পার্কে। ফুলের শোভায় শহরকে সাজিয়ে তোলার যেন রীতিমতো ধুম পড়ে যায়। যেদিকে চোখ যায় যেন মনে হয় রঙের ছটা লেগে আছে। তবু কিছু একটার জন্য মনের কোথাও একটা অপূর্ণতা তো আছে। শুধু চোখ নয়, মন ভরাতেও কিছু যেন খুঁজে চলি। হঠাৎ একদিন আমার বিশ্ববিদ্যালয়ে হাঁটতে হাঁটতে কোথা থেকে খুব পরিচিত এক সুবাস নাকে ভেসে আসল। মনটা নড়ে উঠল, খুঁজতে শুরু করলাম। সুবাসই যেন আমাকে তাদের কাছে টেনে নিয়ে গেল। খুঁজে পেলাম পরিচিত হাসনাহেনা আর গন্ধরাজ ফুল। খুশিতে লাফিয়ে উঠলাম। নিজের প্রিয় ফুলের কিছু সুবাস মন ভরিয়ে তুলল। এপ্রিল মেয়ের মাঝামাঝি সময়। চোখে পড়ল গোলাপের কুড়ি। কিছুদিন যেতে না যেতে বড় বড় গোলাপের গাছে ফুলের আবির্ভাব, যেন পাল্লাপাল্লি করে নিজেদের জায়গা করে নিতে ব্যস্ত সবাই। ফুলের ভারে গাছের ডাল মাটি ছুঁই ছুঁই, তবুও সে ফুটবেই। শোভা তো তাকে ছড়াতেই হবে। এ যেন মন কাড়ার মতো আরেকটি দৃশ্য। শুনেছিলাম এ সময় চারিদিকের এই ফুলের সমারোহ ছাড়িয়ে নাকি কোরিয়ানরা আবার ফ্লাওয়ার ফেস্টিভ্যাল নামে উৎসবের আয়োজন করে। আমি তো ভেবেছিলাম এত প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আবার কৃত্রিম কী বা ফুলের উৎসব, আর সেটা কতই বা সুন্দর হবে। কিন্তু দেখার ইচ্ছেটা কমল না। চলে গেলাম ফুলের উৎসবে। ঢুকতেই চোখে পড়ল ছোট ছোট বিভিন্ন রকমের গাছের চারা, সুলভ মূল্যে অনেক গাছের সমারোহ। আমার মতো যারা বাগান প্রেমী আর ফুল প্রেমী, তাদের জন্য এই প্রবাস জীবনে মাই হবি ইজ গার্ডেনিং এর পূর্ণতা আনার খুব ভালো একটা জায়গা। কিছু সময় ঘোরাঘুরির পর জানতে পারলাম প্রধান উৎসব নাকি একটা ঘেরা জায়গার ভেতর। টিকিট কেটে সেখানে ঢুকে চোখ কপালে উঠল। এক স্বর্গের পথ ধরে হাঁটছি আমি। অপূর্ব সুন্দর আর বাহারি রঙের ফুলের মেলা এখানে। চারিদিকে ফুল আর ফুল। মনে হচ্ছিল ফুলের রাজ্যে বিচরণ আমার, আর আমি সব ফুলের রানী। অদ্ভুত এক অনুভূতি। চেনা জানা অনেক রকমের ফুল। সুদীর্ঘ একটি জায়গা নিয়ে এই উৎসব হয় প্রতি বছর। একপাশে লেক, আরেক পাশে ফুলের রাজ্য। না, এটা স্বপ্ন বা কাল্পনিক নয়, সত্যি এটা স্বর্গতুল্য। আবার কোনো কৃত্রিম ফুলও নয়, কারণ চারিদিকে ভ্রমর আর প্রজাপতির বিচরণ। এক অকৃত্রিম সৌন্দর্য, সুখ আর সৌরভ ছড়ানো চারপাশ, যতটা পারা যায় লুফে নেয়া আর কি। সারাদিন পার করেছি ফুল উৎসবে, কিন্তু মনের পিপাসা যেন পূর্ণ হবার নয়। এই সৌন্দর্য পিপাসা আরো বাড়িয়ে তোলে। আমার তো ইচ্ছে যতদিন কোরিয়াতে আছি প্রতি বছর এই সৌন্দর্যের তৃষ্ণা মেটানোর। আজ এ পর্যন্তই থাক। যারা কোরিয়া প্রবাসী, এই সৌন্দর্য সবার চোখে পড়ার কথা। তারপরও যদি কেউ মিস করে থাকেন, তবে তাদের জন্য বলছি এই ফুলের রাজ্য একবার ঘুরে দেখে আসবেন। এর পরের কাহিনী, মা ক্ষমা করে দিও। লিখেছেন সাফি নেওয়াজ শিপু, যুক্তরাজ্যের লন্ডন থেকে। কিরে উঠবি না? সেহরির সময় হয়েছে, ইফতার খাবি না? তাড়াতাড়ি আয়। এই কথাগুলো এখন আর শুনতে পাই না। রমজান মাস আসলেই এই লাইনগুলো সারাক্ষণ ঘুরপাক খেতে থাকে এবং কষ্টের মাত্রা আরো দ্বিগুণ হয়ে যায়, শারীরিক আর মানসিক দিক দিয়ে। প্রথমত পরিবারকে মিস করি, আর দ্বিতীয়ত নিজে আয় করে নিজের চাহিদা মেটাতে হয়। আমরা যারা এখানে শিক্ষার্থী হিসেবে আছি, আমাদের জন্য খুব কষ্ট হয়ে যায় বাহারি রকমের ইফতারি তৈরি করাটা। তাই কোনোভাবে রোজার মাসটা কেটে যায়। পরিবার জিনিসটা যে কি এবং মায়ের মূল্যটুকু কতখানি এখন বুঝতে পারছি। যখন মা মুখের সামনে খাবার তুলে দিতেন তখন খেতাম না, আর এখন মিস করি মায়ের হাতের রান্না। আগে দেশে থাকতে দেখতাম রোজার সময় মা বাসার সব কাজ শেষ করে আবার ঠিকমতো ইফতারও তৈরি করত। সবাইকে নিয়ে এক টেবিলে একসাথে আনন্দের সাথে ইফতার করত। ঠিক সেই পরিবেশটি এবং পরিবারের মানুষগুলোকে আমি এখন মিস করছি। যখন ইফতার করি ছোট্ট একটা রুমের মধ্যে, ঠিক তখন মনে হয় আমার আশেপাশে আমার বাবা মা ভাই বোন বসে আছে। সবচেয়ে আশ্চর্য হই যখন দেখি এখানে আসার পর এখনো মা ঠিক সেহরি আর ইফতারের সময় একটা কল দিয়ে আমাকে মনে করিয়ে দেয়। কারণ তারাও তো বোঝে পরিবার ছাড়া এখানকার জীবনযাপন অনেক কষ্টের। তারপরও শত কষ্টের মাঝে সুখ খুঁজে পাই যখন দেখি আমার বোন আমার সাথে আছে এই দেশে। ইংল্যান্ডে আসার পর থেকে প্রতিটি মুহূর্তে যে মানুষটিকে আমি মিস করি সারাক্ষণ, সে হচ্ছে আমার মা। এদেশে এমনিতে অনেকক্ষণ ধরে রোজা রাখতে হয় এবং তার মধ্যে চাকরিও করতে হয়, তাই এতটা ক্লান্তি অনুভব করি যে বাসায় গিয়ে ইফতার তৈরি করার শক্তি পায় না, যার কারণে পেঁয়াজু ও ছোলা বা বুটের পরিবর্তে খেজুর আর ভাত দিয়ে ইফতার করে ফেলি। কিন্তু এই কষ্টগুলো মাকে বুঝতে দেই না। মা জিনিসটা কি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি এখানে আসার পরে। আগে খুব বিরক্ত হতাম মায়ের উপরে, খালি অনেক শাসন করে আর সবকিছুতে এটা করবা না ওটা করবা না আরো কত কি। কিন্তু এখন সেই শাসনের মর্মটা বুঝতে পারছি। এই দেশে কিসের অভাব? কোনো কিছুরই অভাব নেই, শুধু একটি জিনিসই নেই, সেটি হচ্ছে মায়ের আদর ও মমতা। জানেন, আমার মা আগে সব সময় বলতো, আরে তোরা কেউ আমাকে রান্নায় একটু সাহায্য কর, যাতে করে আমি তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে পারি, আমি একা আর কত করব। তখন কিন্তু তার কষ্টটা অনুভব করতাম না, কিন্তু এখানে আসার পর বুঝতে পারছি আসলেই তো সবকিছু তো একা সামলানো যায় না। এখানে আসার পর আমিও বুঝতে পারছি একসাথে সব কাজ সামলানো যায় না। এমনকি আমি আগে ভাত খেয়ে প্লেটটা পর্যন্ত ধুয়ে রাখতাম না, আর এখন বাজার করা থেকে শুরু করে রান্না, কাপড় ধোয়া, পড়াশোনা, এমনকি চাকরিও করতে হয়। হায় রে মা, কত কষ্ট দিয়েছি তোমাকে, একটু বোঝার চেষ্টা করিনি, কথায় কথায় খালি বিরক্ত হতাম আপনার উপরে। আর এখন বুঝতে পারছি মায়ের মূল্য কতখানি। যখনই কথা বলি মায়ের সাথে তখনই শুধু একটা কথাই বলি, আম্মা দেশে আসলে আর কোনোদিন আপনাকে রান্না করতে দেব না, সব কাজ আমি নিজেই করব। যখন এই কথাটি বলি তখন আমার মা হাসতে থাকে আর বলে, উপলব্ধি করতে পারছ, এটাই আমার জন্য অনেক, আমি আর কিছু চাই না, আর তোমাদের কিছু করতে হবে না, বরং তোমাদের আমি রান্না করে খাওয়াবো যে জিনিসগুলো তোমরা খেতে পারোনি লন্ডনে থাকতে। হয়তো এই কষ্টগুলো বাংলাদেশের মানুষরা বুঝবে না, কিন্তু আমরা যারা পরিবার থেকে অনেক দূরে আছি তারা এখন বুঝতে পারছি আবারও বাবা মা ভাই বোনের উপস্থিতি কতটুকু গুরুত্বপূর্ণ। ও আরেকটি কথা, আমার বাবা যখন চাকরি করতেন তখন তিনি কখনোই বাইরে ইফতার করতেন না বা কোনো ইফতার দাওয়াতেও যেতেন না, কারণ তিনি সব সময় বলতেন পরিবারের সবাই একসাথে ইফতার করার আনন্দটাই অন্যরকম, যা আছে তাই দিয়ে পরিবারের সবার সাথে একসাথে খাওয়ার মধ্যে আনন্দ আছে। আমার বাবা ঠিক কথাটি বলেছেন, যা এখন প্রতি মুহূর্তে বুঝতে পারছি। আসলে একা ইফতার করাটা অনেক কষ্টের। আগে শুধু শুনতাম মানুষের কাছে, প্রবাসী যারা থাকে তারা নাকি অনেক বেশি পরিমাণে পরিবারকে মিস করে, কিন্তু আমি তখন ভাবতাম বাবা মার শাসন নেই সুতরাং ভালো তো থাকারই কথা, তাই না? কেউ ঘ্যান ঘ্যান করবে না, এটা করো ওটা করো, এটা করতে পারবা না ওটা করতে পারবা না। কিন্তু এই ঘ্যান ঘ্যানটাই যে আমাদের জীবনের সবচেয়ে বেশি দরকার তার বলার অপেক্ষা রাখে না। আমি আর কিছু লিখতে পারছি না, খালি কান্না পাচ্ছে। শুধু একটি কথা বলবো, আম্মা অনেক কষ্ট দিয়েছি আপনাকে, দয়া করে ক্ষমা করে দেবেন। আজকে জীবনে যা কিছু অর্জন করেছি সবই আপনার কারণে, আর সেই সাথে প্রতিজ্ঞা করছি দেশে আসার পর আর কোনো দিন আপনাকে একটা কাজও করতে দেব না। আমাদের এবারের কাহিনী এক জোড়া ঝুমকা। লিখেছেন তামান্না ইসলাম, ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র থেকে। তুমি কিন্তু সন্ধ্যাবেলা সুইং গার্ডেনে চলে এসো ঠিক 7টায়। ছেলেটা যখন মেয়েটাকে কথাগুলো বলছিল, ওর গলায় একটা খুশির ছোঁয়া ছিল। মেয়েটা জানে আজ মাসের 1 তারিখ, ও নিশ্চয়ই বেতন পেয়েছে। মাস 4 হয়েছে ওদের বিয়ে হয়েছে। প্রতি মাসের 1 তারিখে ওরা দুজন এই একই রেস্টুরেন্টে চাইনিজ খায়। এটা এখন একটা নিয়ম হয়ে গিয়েছে। মোহাম্মদপুরের এক গলির মধ্যে রেস্টুরেন্ট, লোকজন তেমন একটা হয় না, দামও বেশ সস্তা অন্য জায়গার তুলনায়। কিন্তু মেয়েটার বুকে খচখচ করে, এতগুলো টাকা, ওদের আর কিছুদিন পরে একটা বাবু হবে, এদিকে ওরা বিদেশে পড়তে যাওয়ার চেষ্টা করছে, প্লেনের টিকিটেই তো কতগুলো টাকা লাগবে, তাছাড়া ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতেও অনেক টাকা লাগছে। ছেলেটার মুখের দিকে তাকিয়ে মেয়েটা না করতে পারে না, ছেলেটা খুশি হয়ে যায় এই 1 তারিখে। অন্যদিকে সারাদিনের কাজের শেষে মেয়েটা যতই ক্লান্ত থাকুক, ঠিকই সেজে গুজে যায় রেস্টুরেন্টে, অল্প আলোতে খুনসুটি করে। স্বামীকে আল্লাদি গলায় বলে, আমার খুব পেট ভরা ভরা লাগছে, 2 আইটেমের বেশি অর্ডার দিও না, খাওয়া নষ্ট হবে। ছেলেরা সবই বোঝে, নিজের উপর আরো রাগ লাগে ওর। পোয়াতি বউটাকে খাওয়ানো বলতে সারা মাসে এই একদিনই, ওর না জানি আরো কত সকাল্লাদ হয়। চটপটি ফুচকা খেতেও খুব ভালোবাসে, তাই ডাক্তার দেখে আসার সময় মনে করে অবশ্যই চটপটিওয়ালার কাছে নিয়ে যায় বউকে। চটপটির গাড়ির হ্যাজাক বাতের আলোয় বউটার মুখ খুশিতে ঝলমল করে, মনে হয় যেন অমৃত খাচ্ছে। ওর কি যে ভালো লাগে সেই মুখটার দিকে তাকিয়ে থাকতে, একটু সাজে না, শুধু হালকা কাজলের টান, তাতেই যে কি মিষ্টি লাগে। পাগলি বউটা, এত অল্পেই খুশি, সে আসলেই খুব ভাগ্যবান। মাসের 1 তারিখে সুইং গার্ডেন থেকে ফিরে তারা দুজনেই গভীর রাত পর্যন্ত হিসেব করে ব্যাংকে কত জমল। ভাগ্যিস বাড়ি ভাড়া দিতে হয় না, বাবার একটা মাথা গোজার ঠাই আছে, কিন্তু তারপরেও দুজনের টাকা পাই পাই করে গুনেও হয় না, এখনো অনেক টাকা লাগবে প্লেনের টিকিটের। বিদেশের কথা বলতে বলতে ছেলেটার চোখে দূর দেশের স্বপ্নের ছায়া দেখে মেয়েটা। ছেলেটা বড় একরোখা, কারো কাছে হাত পাতবে না, নিজের স্বপ্নকে নিজেই গড়বে তিল তিল করে। সকালে অফিসে যাওয়ার আগে বিশ্রী ঝগড়া হয়ে গেল দুজনের। প্রেগনেন্সি শেষের দিকে এসে মেয়েটার মেজাজ অকারণে খারাপ হয়ে থাকে, এদিকে টাকার চিন্তায় ছেলেটারও মাথা খারাপ। দুপুরে বারবার ফোন দিয়েও মেয়েটা ধরল না, নিশ্চয়ই পাশের গলিতে খালার বাসায় গিয়ে বসে আছে, কতক্ষণ আর রাগ করে থাকবে, রাগ কমলে ঠিকই চলে আসবে, বেচারা বউটাকে খামাখা বুকেছে। এ সময় মেয়েদের শরীরে কত সমস্যা, রাতে ঠিকমতো ঘুমোতে পারে না, এখন তো নিজেরই অনেক খারাপ লাগছে, কি ভেবে অফিস ফেরত কৃষি মার্কেটে একটা সস্তা শাড়ির দোকানে নেমে পড়ে ছেলেটা। লাল ডুরে শাড়িটা ওর খুব পছন্দ হবে, আর সবুজটাও খুব মিষ্টি লাগছে, অনেক ভেবে লালটাই নিয়ে নিল, টাকার কথা একদম মাথায় আসেনি। শাড়িটা হাতে নিয়ে মনটা খুশি খুশি লাগছে। খালা শাশুড়ির বাড়িতে এসে বসল না, ছটফট করছে, অনেক কসরত করে শাড়ির প্যাকেটটা লুকিয়ে রেখেছে। অনেক জোরাজোরিতেও শুধু চা নাস্তা খেয়ে বউকে নিয়ে বিদায় নিল। রিক্সায় উঠে ম্যাজিশিয়ানের মতো শাড়িটা বের করতেই মেয়েটার চোখ ঝলমল করে উঠল, আর তারপরেই সেই চোখে হালকা মেঘেছে। এ সময়ে এতগুলো টাকা খরচ করলে, তুমি যে কি করো না, কবে আর বুঝবে বলতো। ওর খুশি কিন্তু লুকাতে পারছে না, মেয়েটার ডেট ঘনিয়ে এসেছে, যে কোনো দিন হাসপাতালে যেতে হবে। এদিকে ছেলেটার একটা আমেরিকান ইউনিভার্সিটিতে ভর্তির সুখবর এসেছে, টিকিটের টাকা ওরা প্রায় জমিয়ে ফেলেছে, এখন খালি অপেক্ষার পালা, দুজনেই এক রাশ স্বপ্ন নিয়ে অপেক্ষা করছে। আজ অফিসে এসে ছেলেটা আরো একটা সুখবর পেল, একটা বাড়তি বোনাসের সুখবর, টিকিটের টাকাটা হয়ে গেল, তাদের অনাগত সন্তান তাদের জন্য এই সৌভাগ্য নিয়ে এসেছে। কিছুক্ষণের মধ্যে বাড়ি থেকে খবর পেল হাসপাতালে যেতে হবে। চলে এসেছে সেই বহু প্রতীক্ষিত দিন। বউটা না জানি কত কষ্ট পাচ্ছে, তাকে খুব তাড়াতাড়ি পৌঁছতে হবে। টাকার মায়া না করে সে একটা ক্যাব নিয়ে নেয়। হাসপাতালে গিয়ে ছেলেটা দেখল অবস্থা সুবিধার না, মেয়েটাকে এখনই অপারেশন টেবিলে নিতে হবে। কিছুই ভাববার সময় নেই। অপারেশন থিয়েটারে যেতে যেতে তীব্র ব্যথায় বাঁকা হয়ে যেতে যেতে স্ট্রেচারে শুয়ে থাকা মেয়েটা স্বামীর দিকে আকুল হয়ে বলছিল, এতগুলো টাকা কোথা থেকে জোগাড় হবে? ছেলেটা মেয়েটার হাত শক্ত করে ধরেছিল, মৃদু হেসে বলেছিল, তুমি একদম ভেব না, টাকা ঠিকই জোগাড় হয়ে যাবে। ছেলেটা কথা রেখেছিল, বিদেশে যাওয়ার জন্য জমানো টাকাটা কাজে এসেছিল, নাই বা হলো স্বপ্নের দেশে যাওয়া। আরেকটা স্বপ্ন তার ঘরে আসছে, সেই স্বপ্নটাকে ধীরে ধীরে বড় করতে হবে মনির মতো। অপারেশনের একদিন পর হাসপাতালের বেডে শুয়ে আছে মেয়েটা, তার পাশে শুয়ে আছে ছোট্ট এক রাজপুত্র। মেয়েটা হাসছে, ওকে দেখাচ্ছে রূপকথার রাজরানীর মতো। ওর হাতে একজোড়া রূপোর ঝুমকা, সকালে রোদ পড়ে ঝুমকো জোড়া ঝিকমিক করছে। কবে যেন ছেলেটাকে বলেছিল তার খুব ঝুমকো পছন্দ। হাসপাতালের বিল চুকিয়ে সোনার ঝুমকো কেনার টাকা আর থাকবে না, হোক না রূপার, তবুও তো ঝুমকা। আজকের অনুষ্ঠানে শোনানো কাহিনীগুলো নেওয়া হয়েছে বাংলাদেশের দৈনিক পত্রিকা প্রথম আলো ও bdnews24.com থেকে। লেখাগুলো ব্যবহারের জন্য আমরা পত্রিকাগুলি ও লেখিকাদের কাছে কৃতজ্ঞ। আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। বাংলা রেডিও আপনাদের কেমন লাগে জানালে আমরা খুশি হব। মতামত জানানোর ইমেইল হল bangladeshradio@gmail.com। এছাড়া আপনারা বাংলা রেডিওকে টুইটারে এবং ফেসবুকে অনুসরণ করতে পারেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে আসছে সোমবার রাত 8টায়। শোনার আমন্ত্রণ রইল আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা যে যেখানেই থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও শান্তিতে থাকুন, এ কামনা করে আজ বিদায় নিচ্ছি। শুভরাত্রি।